السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه والتابعين إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الله سبحانه وتعالى مهان دربار لاکھ کوٹی شکریہ جی. اللہ رب العالمین এই ব্যস্ততম দেশে শত ঝামেলার মাঝেও আমাদেরকে পবিত্র ঘর, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে এসে কালামুল্লাহ শরীফের আলোচনার মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সবাই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়াতান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি পবিত্র রমাদান শরীফের বিধানাবলীর মধ্যবর্তী আয়াত। এটি অর্থাৎ সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত হল এই আয়াতটি। এর আগে আমাদের রমাদানের বিধানের একটি আয়াতের আলোচনা হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সপ্তাহের আলোচনায় চলে গিয়েছে রমাদান এর পারপাস কি, এর উদ্দেশ্য কি, এবং কার উপর রমাদানের রোজা রাখা ফরজ, এর কিঞ্চিত আলোচনা গত সপ্তাহে চলে গিয়েছে। মৌলিকভাবে যেটি গিয়েছে সেটি হল রমাদানের আসল উদ্দেশ্য কি, কেন আমরা এই কষ্ট করে একটি মাস সিয়াম সাধনা পালন করব, কেন সারাটে দিন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা টাইম আমরা খানা পিনা পরিহার করে কেন এই কষ্টটা সহ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম আয়াতের শেষ শব্দের মাঝে এই রমাদানের আসল উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছে, জামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হতে পারো, তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। রমাদানের বিধান বলে গত আলোচনাতে আমরা করেছি যে পবিত্র কোরআনের শুধু এক রুকুতেই রমাদানের বিধান বলে আলোচিত হয়েছে, এছাড়া আর দ্বিতীয় কোথাও রমাদানের রোজা সম্পর্কে আলোচনা হয়নি। তাহলে প্রথম আয়াতের শেষ শব্দের মাঝেও আল্লাহ পাক রমাদানের উদ্দেশ্য বর্ণনা করে দিলেন। লাস্ট আয়াত, তার শেষের আয়াতও আল্লাহ পাক রমাদানের উদ্দেশ্য বর্ণনা করে দিচ্ছেন। كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। আল্লাহ পাক ক্লিয়ারলি পরিষ্কার রূপে সাফ সুতরা ভাবে কোন ধরনের অস্পষ্টতা না রেখে তোমাদের সামনে রমাদানের বিধানাবলী বর্ণনা করে দিলেন। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা এই সিয়াম সাধনার কষ্টের মাধ্যমে তারা যেন তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারে। তাহলে রমাদানের আসল উদ্দেশ্য হল মুত্তাকি হওয়া, তাকওয়া পরহেজগারি অর্জন করা। নামাজের আসল উদ্দেশ্য কি? বিনয়ী হওয়া। নামাজের আসল উদ্দেশ্য হল বিনয়ী হওয়া। যাকাতের আসল উদ্দেশ্য হল নিজের মধ্য হতে কৃপণতার দোষকে বের করে নিজের অন্তরটাকে ঐশ্বর্যময় করা, অন্তরটাকে পবিত্র করা, অন্তরটাকে যেন পরমুখাপেক্ষিতা না থাকে, অন্তরটাকে জেনারেস করা, এরই জন্য আল্লাহ পাক যাকাতের বিধানাবলী দিয়েছে। আর রমাদানের উদ্দেশ্য হল মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, খোদা ভীরু হওয়া, অন্তরের মাঝে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করা। যদি আমরা যুগ যুগ ধরে রোজা রেখে রাখলাম, আমার অন্তরের মাঝে যদি খোদা ভীতি না আসে, আমি যদি আল্লাহ ভীরু না হই, তাহলে এই রমাদানের রোজা রেখে খুব একটা উপকৃত আমি হই নাই। তো রমাদানের যে মর্যাদা, সেই সম্পর্কেও গত আলোচনায় কিঞ্চিত আলোচনা হয়ে গিয়েছে যে পবিত্র রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ঘুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুদ্দিফাতিশ শায়াতিন। রমাদানের বাঁকা চাঁদ যখন আকাশে উদিত হয়, মাহে রমাদান যখন আগমন করে, সাথে সাথে রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে চেন দিয়ে বেঁধে আবদ্ধ করে রাখা হয়। এই রমাদান মাসে একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়, একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই পবিত্র রমাদানে বান্দার দোয়া কবুল হয়। লিসসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা। নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, রমাদানের মাসে রোজাদারদের ইফতারের সময় যে দোয়া করে তারা, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্র কোন ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই আল্লাহ পাক কবুল করে দেন। এই যে রমাদানের এই ফজিলত, এই ফজিলত কেন হল? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতে রমাদানের ফজিলত কেন হলো এর উপর আলোকপাত করছে। দেখুন, প্রশ্নটি আরো আমরা যদি বিস্তারিত ভাবে জানি তাহলে আমাদের উত্তরটা বুঝতে আরো সহজ হবে। পবিত্র রমাদান এটি একটি মাস। মাস কাকে বলা হয়? অনেকগুলো সেকেন্ডের সমন্বয়ে একটা মিনিট হয়, 60 মিনিটের সমন্বয়ে একটি ঘন্টা হয়, 24 ঘন্টায় একদিন এক রাত হয়, আবার 7 দিনে এক সপ্তাহ হয়। এইভাবে 30 দিনে এক মাস হয়, 12টি মাসে একটি বছর হয়, 12টি বছরে একটি যুগ হয়। তাহলে দেখেন এগুলো সব হলো সময়েরই হিসাব, টাইমেরই হিসাব। তাহলে পবিত্র রমাদান মাস এটি হলো একটি টাইমের ফ্রেম, টাইমের হিসাব। তাহলে এখন বলুন তো, পবিত্র রমাদান মাসে যেমন টাইমের হিসাব হয়, রমাদানের আগের মাসে সেই টাইমের হিসাব আছে কিনা? শাবান মাসে সেই টাইমের হিসাব আছে, রমাদানের পরের মাসে শাওয়াল মাসে সেই টাইমের হিসাব আছে কিনা? এমনি ভাবে 12টি মাসেই সেই টাইমের হিসাব আছে। কিন্তু একই টাইম তার মর্যাদা বৃদ্ধি না পেয়ে রমাদানের এই মর্যাদা আল্লাহর কাছে এত উঁচু কেন হলো? এই টাইমটুকুর এত দাম কেন? এই টাইমের মাঝে একটি নফল ইবাদত করলেও একটি ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায় এই রমাদানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই মাসে রহমতের বারিধারা বর্ষণ করেন, মানুষকে ক্ষমা করে দেন, জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। কেন এই টাইমের ভিতর আল্লাহ পাক এত কিছুর বিধানাবলী রাখলেন, অন্য টাইম গুলাতে কেন আল্লাহ পাক রাখলেন না? এই টাইমের মাঝে এমন কি ঘটনা ঘটল যে যার ফলে এই রমাদানের এই টাইমটুকুর মর্যাদা সমস্ত মাসের চেয়ে উঁচু হয়ে গেল? কোশ্চিনটা বুঝতে পেরেছেন? রমাদান একটা টাইম, আগের মাসটাও টাইম, পরের মাসটাও টাইম। সুতরাং আগের মাসের চেয়ে রমাদানের এই টাইমটুকুর মর্যাদা বেশি কিনা? আবার রমাদানের পরের মাস যেটি আছে সেই টাইমের চেয়েও রমাদানের মর্যাদা বেশি কিনা? এমনকি 12টি মাসের মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস হল পবিত্র রমাদান মাস। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা কবে থেকে শুরু হয়েছে কেউ বলতে পারেন? মাসের গণনা কবে থেকে শুরু হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর কারো কোনো অপিনিয়ন আছে? এই যে 12টা মাসের গণনা কবে থেকে শুরু হলো? আল্লাহ পাক কোরআনে কারীমাতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যে মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মহিমান্বিত কিতাব লাউহে মাহফুজের মাঝে 12টি মাস হিসেবে গণ্য। 12টি মাস কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12টি মাসের গণনাও শুরু হয়েছে। হিজরি সনের গণনা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হিজরি সনের গণনা। কিন্তু 12টি মাসের গণনা বিভিন্ন জাতি বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিয়ে গণনা শুরু করেছে। কবে থেকে এই গণনা? যেদিন থেকে আসমান জমিন হয়েছে সেদিন থেকে 12টি মাস। কখনো 14টি মাস হয়নি, কখনো 11টি মাস হয়নি, 12টি মাসের স্বীকৃতি আল্লাহ পাকের পক্ষ থেকে এই দান করা হয়েছে। এই 12টি মাসের মাঝে শুধুমাত্র রমাদান একটি মাস যার নাম পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে, আর 11টি মাসের নাম পবিত্র কোরআনে উল্লেখিত হয়নি। তাহলে মাসটা এই সময়টি মর্যাদাপূর্ণ কিনা? মর্যাদাপূর্ণ কেন হল আজকের আয়াতে আল্লাহ পাক সেটি বর্ণনা করছেন। শাহরু রমাদান, শাহরুন, এমন একটি মহিমান্বিত মাস রমাদান, যেই মাসকে রমাদান বলা হয়। এই মাসের এত মর্যাদা কেন হলো? এই টাইম ফ্রেমটুকুর এতটুকু মর্যাদা কেন হলো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ পবিত্র কুরআন অবতরণ করেছি, কুরআনের সংস্পর্শের দ্বারা, কুরআনের টাচ লাগার দ্বারা এই টাইমের মর্যাদা, এই মাসের মর্যাদা অন্য সমস্ত মাসের চেয়ে উঁচু হয়ে গেছে। তাহলে কোরআনে কারিমার টাচ লেগেছে, এই কোরআনে কারিমার টাচ লাগার দ্বারা এই টাইমের মর্যাদা বেড়ে গেছে। দৃষ্টান্ত দিয়ে বোঝেন, আতরের বোতল আছে একই মাপের বোতল, বোতলের দাম ধরে নিলাম আমরা $1 বোতল, এর ভিতর $10 আতর উঠালাম, এখন এই বোতলের দাম কত? $11। এই বোতলের আতরটা ফেলে দিয়ে, $10 দামের আতরটা ফেলে দিয়ে ক্লিন করে এর মাঝে $100 দামের দামি আতর উঠালেন, এখন বোতলের দাম কত? $101। এইবার একেবারে খাঁটি উদ উঠালেন, যেটা নাকি আউন্স হলো ৫,০০০ রিয়াল। সুতরাং সেই উদ উঠালেন, এখন এই বোতলের দাম কত? ধরে নিন যে $1,000। তাহলে দেখেন বোতল কিন্তু একটাই, দামে কম বেশি কেন হচ্ছে? ভিতরের পরিবর্তনের দ্বারা। ভিতরে যত দামি জিনিস উঠানো হচ্ছে বোতলের মর্যাদা তত বেড়ে যাচ্ছে, তত উঁচু হয়ে যাচ্ছে। তাহলে রমাদান মাস এটি হলো একটা টাইম ফ্রেম, টাইমের বোতল। এই বোতলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহর মহান বাণী, কোরআনে কারিমার মতো মর্যাদাশীল কিতাব নাজিল হয়েছে। সুতরাং এই মর্যাদাশীল কোরআনের দ্বারা রমাদানের মর্যাদা সমস্ত মাসের চেয়ে উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কিসের দ্বারা রমাদানের মর্যাদা হয়েছে? বিশ্বাস হয় কি না? কোরআনে কারিমার দ্বারা যে মানুষের মর্যাদা আল্লাহ পাক, শুধু মানুষের নয় যে কোনো জিনিসের মর্যাদা আল্লাহ পাক উঁচু করতে পারেন কোরআনে কারিমার দ্বারা। দৃষ্টান্ত দিয়ে বোঝেন, আমাদের দেশে বাল্যকালে আমরা দেখেছি কাঠের জুতা পরে, যেটাকে খরম বলতো, খরম ছিল না, খরম পড়ত, একই কাঠের এক অংশ দিয়ে খরম বানানো হয়েছে, কাঠের জুতা বানানো হয়েছে, আর এক অংশ দিয়ে পবিত্র কোরআন রাখার জন্য রিহাল তৈরি করা হয়েছে। কাঠ কিন্তু একটাই, এই কাঠের কোনো জীবন আছে? কাঠের কোনো জীবন নাই, একটা মরা কাঠের একটা পিস, এর এক অংশ দিয়ে রেহাল বানালেন, আর এক অংশ দিয়ে খরম বানালেন বা কাঠের জুতা বানালেন, যেটা পবিত্র কোরআন রাখা হলো যেই রেহালের উপর, সেই রেহালের উপর যদি ইমাম সাহেব যদি পা রেখে দাঁড়া থাকে, তাহলে আপনারা এই ইমাম সাহেবকে বড় শ্রদ্ধা করবেন না, নাকি বেদব বলবেন? বলেন বেদব বলবেন, যে দেখো কত বড় বেদব, যে যার উপর পবিত্র কোরআন রাখা হয় সেই রেহালের উপর দাঁড়া আছে। আর যদি খরম দিয়ে কারো মাথায় বাড়ি দেওয়া যায়, তখন আবার কি বলবেন বলেন? যে মারছে মারছে জুতা পিটা করেছে, তাই না? তাহলে দেখেন একই কাঠের অংশ, এই মরা কাঠের সঙ্গে শুধু কোরআন রাখা হয়েছে, কাঠ কোরআন পড়তে জানে না, এই রেহাল কোরআন পড়তে জানে না, কোরআন বুঝতে জানে না, কোরআনের মর্যাদাও জানে না, শুধু কোরআনের একটু সংস্পর্শ লেখেছে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাঠের মর্যাদা এত উঁচু করে দিয়েছেন যে ইমাম সাহেবের মতো মর্যাদাশীল মানুষও যদি তার উপর দাঁড়িয়ে থাকে, যার পিছনে 50 বছর নামাজ পড়েছি, সেই ইমাম সাহেবকেও আমরা বেদব না বলে আমাদের আর কোনো উপায় থাকে না। সুবহানাল্লাহ। আর খরম দিয়ে যদি কাউকে পিটানো হয়, কতটুকু অপমান বোধ করবে? তাহলে মরা কাঠ কোরআনের সংস্পর্শের দ্বারা মর্যাদাশীল হয় কিনা? দেখেন এখন তো কাগজ দিয়ে কোরআনে কারিমার বাউন্ডিং করা হয়, আমরা ছোটবেলায় দেখেছি চামড়া দিয়ে কোরআনে কারিমার গ্লাভ তৈরি হতো, চামড়ার কভার হতো অধিকাংশ কোরআন শরীফে। তাহলে একই গরুর চামড়ার এক অংশ দিয়ে কোরআনে কারিমার কভার বানালেন, আর এক অংশ দিয়ে হলো জুতা বানালেন। তাহলে জুতা যদি কারো মাথায় লাগে, তার মেজাজটা কেমন গরম হয়ে যাবে? আর এই চামড়া কোরআনের কারিমার সঙ্গে টাচ লেগেছিল, ছিঁড়ে গেছে, পড়ে আছে, সেটাও মানুষ উঠিয়ে চুমু খেয়ে মাথায় রেখে সেটাকে সুন্দর করে তাকে রেখে দেয়। তাহলে মরা চামড়ারও কি মর্যাদা হলো? কিসের দ্বারা? কোরআন মরা চামড়া কি কোরআন পড়তে জানে, কোরআন বুঝতে জানে, কোরআন মেমোরাইজ করতে জানে, কোরআনের উপর আমল করতে পারে? কিছুই জানে না, শুধু কোরআনের একটু বাহ্যিক টাচ লেগেছে। তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের টাচের দ্বারা এই চামড়ার কত মর্যাদা আল্লাহ পাক উঁচু করে দিয়েছে। যে ইমাম সাহেবও দেখে চুমা দেয়, রাজাও দেখে চুমা দেয়, বাদশাহও দেখে চুমা দেয়, সাধারণ মানুষও দেখে চুমা দেয়, একটা ছোট বাচ্চাও চুমু দেয়, পুরুষও চুমু দেয়, মহিলাও চুমু দেয়, আল্লাহ পাকের কাছে কত মর্যাদাশীল হয়ে গেছে। তাহলে এইবার আসেন রমাদান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, আল্লাহ কি বুঝাচ্ছেন? রমজান মাসে নাজিল হওয়া এটা এই ইতিহাস বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য তা নয়। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যে কোরআনের টাচ লাগার দ্বারা এই সময়ের মর্যাদাটা আর ১১টি মাসের চেয়ে অনেক অনেক বেশি উঁচু হয়ে গেছে। কেমন উঁচু হয়ে গেছে? যে রাতে কোরআন নাযিল হলো সেই রাত সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের মাঝে স্পেসিফিক ভাবে কোরআন নাযিল হয়েছে, সেই জন্য এই রাতের মর্যাদা হাজার এবং সহস্র মাসের চেয়ে উঁচু। তাহলে এক রাতের মর্যাদা সহস্র মাসের চেয়ে উঁচু। কেন? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনে কারিমার টাচ লেগেছে। তাহলে এখন বলুন, সময়ের মর্যাদা বেশি আল্লাহর কাছে, কাঠের টুকরার মর্যাদা আল্লাহর কাছে বেশি, চামড়ার মর্যাদা বেশি, না মানুষের মর্যাদা বেশি? বলেন, মানুষের মর্যাদা চামড়ার টুকরার চেয়ে বেশি কিনা? মানুষের মর্যাদা কাছের টুকরার চেয়ে বেশি কিনা? মানুষের মর্যাদা সময়ের চেয়ে বেশি কিনা? সময়ের চেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমগ্র সৃষ্টি জগতের মাঝে স্ট্রাকচারগতভাবে মানুষকে আমি পরিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছি। এটি হলো মানুষের দেহের অবয়বের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। যেখানে যে জিনিসটা যেমন থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সে জিনিসটা সেখানে সেভাবে রেখেছে। মর্যাদাগত দিক দিয়ে ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানকে সমস্ত মখলুকাতের উপর মর্যাদাও দান করেছি আমি আল্লাহ। তাহলে মানুষের মর্যাদা চামড়ার টুকরার চেয়ে, কাঠের টুকরার চেয়ে, সময়ের চেয়ে মানুষের মর্যাদা বেশি। এখন এই আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কোরআনে কারিমাকে নিজের ভিতরে মেমোরাইজ করে, তাহলে এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু হবে? যার মর্যাদা সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক এমনি দান করে রেখেছেন, তার দেহের অবয়ব বডির স্ট্রাকচারটা সমস্ত সৃষ্টির চেয়ে সুন্দর, যার মর্যাদাও সুন্দর, যার মেধা সবচেয়ে প্রখর, এই মর্যাদাশীল মানুষটা সৃষ্টিগত ভাবে যিনি মর্যাদাশীল, আরো যদি কোরআনের দৌলত অন্তরের ভিতর জমা করে রাখতে পারে, এই মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে হবে। সেই জন্য আপনারা ফজায়েলের হাদিসে শুনেছেন, যারা নাকি এলেম শেখার জন্য যায়, ফেরেশতারা তাদেরকে পাখা বিছিয়ে দেয়। পাখা বিছিয়ে দেওয়ার অর্থ কি? পাখা বিছিয়ে দেওয়ার অর্থ হল লাল গালিচা সম্বর্ধনা। ফেরেশতারা পর্যন্ত লাল গালিচা সম্বর্ধনা জানায় তাদেরকে, যারা নাকি আল্লাহর কালামকে শিখতে যায়, আল্লাহর কারআমকে পড়তে যায়। এখন আপনি আমি যদি আপনার আমার সন্তানকে যদি এই কালামুল্লাহ শরীফ মেমোরাইজ করাই, কোরআনের হাফেজ বানাই, তাহলে এর দ্বারা আমার সন্তানের মর্যাদা হানি হলো না মর্যাদা বৃদ্ধি হলো? কতটুকু বৃদ্ধি? নবী আলাইহিসসালামের কি এমন কোন হাদিস আছে যে আমার সন্তানকে ডক্টর বানালে আল্লাহ পাক পিতা মাতাকে নূরের তাজ পরাবেন কিয়ামতের দিন? এরকম কোন ঘোষণা আছে হুজুরের পক্ষ থেকে? বড় ইঞ্জিনিয়ার বানালে, বড় সায়েন্টিস্ট বানালে, বড় পলিটিশিয়ান বানালে আমার সন্তানের এই জ্ঞানের কারণে আমাকে মাথার উপর নূরের তাজ পরানো হবে? কিন্তু কোরআনে কারিমা যারা নিজের সন্তানকে মেমোরাইজ করাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাদিকুল আমিন, সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যারা পিতা যারা নিজেদের সন্তানকে কোরআনে কারিমা হাফেজ বানাবে, হাফেজা বানাবে, তাদের পিতা মাতাকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতা মাতাকে এই ধরনের প্রখর তীব্র ঔজ্জ্বল্য নূরের তাজ পরাবেন যার ঔজ্জ্বল্যতা সূর্যের আলোর চেয়ে আরো প্রখর হবে। তবে যেই ব্যক্তি হেফজটা করল, হুমা জন্নকুম, হুজুর বলেন তোমাদের কি ধারণা, তাহলে যে কষ্ট করে হেফজ করলো তার মর্যাদাটা কতটুকু? সেই মর্যাদা কথা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই, আল্লাহ যেমন দেওয়ার তেমনি দিবেন। সেই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানান, এর দ্বারা লুজার হবেন না, এর দ্বারা আপনার ইজ্জত সম্মান এই দুনিয়াতে বাড়বে, আখেরাতেও বাড়বে। এর অর্থ এই নয় যে কেউ ছেলে মেয়েকে ডক্টর বানিয়েছেন আমি তাকে ইনসাল্ট করছি, অনুৎসাহিত করছি, কেউ ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আমি তাকে ইনসাল করছি, এর অর্থ কিন্তু তা নয়। হাফেজে কোরআনও হলো, ডক্টরও হলো, হাফেজে কোরআনও হলো, ইঞ্জিনিয়ারও হলো, অসুবিধা কি? আগের যুগে যিনি হাফেজ হতেন তিনি ডক্টর হতেন, সায়েন্টিস্ট হতেন, সবই হতো। এখনকার যুগে শিক্ষা ব্যবস্থার কারণে বৈষম্যটা সৃষ্টি হয়েছে। একজন মানুষ হাফেজ হয়েও ডক্টর হতে পারেন, একজন মানুষ হাফেজ হয়েও সায়েন্টিস্ট হতে পারেন, একজন মানুষ হাফেজে কোরআন হয়েও তিনি বড় দেশের রাজা হতে পারেন, বাদশাহ হতে পারেন। অতীতে গেছেন না রাজা বাদশারা হাফেজে কোরআন ছিলেন? অধিকাংশ মুসলমান রাজা বাদশারা যারা ছিল, নেককার নেক শাসক ছিলেন, তারা অধিকাংশ হাফেজে কোরআন ছিলেন। সেই জন্য নিজের ছেলেদেরকে হাফেজে কোরআন বানান, নিজের মর্যাদাও বাড়বে, সন্তানের মর্যাদাও বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। সেই জন্য প্রসঙ্গক্রমে বলি, আমরাও ইনশাআল্লাহ যদি আপনারা সাহায্য সহযোগিতার অর্থ অর্থনৈতিক সাহায্য সহযোগিতা না, আপনারা যদি কিছু লোক যদি ডিটারমাইন্ড হয়ে যান যে আমাদের সন্তানকে অবশ্যই হাফেজে কোরআন বানাবো, তাহলে ইনশাআল্লাহ আমরা রোজার পর থেকে এই বাইতুল আমান মসজিদে ইনশাআল্লাহ হেফজখানা আমরা খুলে দেব ইনশাআল্লাহ। এত বড় মসজিদ, সকাল থেকে জহরের নামাজ পর্যন্ত আর কোনো কাজে আসে? জহর থেকে আসর পর্যন্ত কোনো কাজে আসে? সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদকে আবাদ করতে হয়, মসজিদকে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমা মেমোরাইজ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেমোরাইজ করবে, তখন গিয়ে আমার সমাজের মাঝে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, নইলে এই পরিবর্তন আসবে না। এই জন্য হিম্মত করি, মা বোনরাও হিম্মত করেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের কাছে আইডিয়া দেন, তাহলে একজন শিক্ষকের রাখার মতো যে কয়জন ছাত্র এই পাইলে ইনশাআল্লাহ আমরা রমজানের পরে আল্লাহর উপর তওয়াক্কল করে শুরু করে দেব ইনশাআল্লাহ। এখন থেকে আপনাদের জিনিসটা মাথায় রাখেন, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন যে ইনশাআল্লাহ আমার ইচ্ছে আছে, তাহলে আমরা সেই হিসাবে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে এই পদক্ষেপ নিয়ে সামনে বাড়ব। আল্লাহ পাক আমাদের এই নেক নিয়াতকে কবুলে মঞ্জুর করেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটি আমল দুর্বল হয়ে গিয়েছিল, বন্ধ হয়েছিল না কিন্তু দুর্বল হয়েছিল, সেটি কি? আরব দেশের ছেলে মেয়েরা বড় আফসোসের ব্যাপার, যেই দেশে ইসলামী হুকুমত আছে, যেই দেশে একামতে সালাত আছে, সেই দেশের একজন বড় বুজুর্গ আলেম বললেন যে সেই মক্কা মদিনার দেশের মানুষেরা যুবকদের 50% পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যারা ঠিকমতো কোরআনটাও তাজবিদের সাথে পড়তে জানে না। তো আল্লাহ পাক বর্তমান যে সৌদির বাদশাহ আসছেন, আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত দান করুন। উনি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এই পরিকল্পনাটা উনি শুরুই করেছেন মসজিদে নববীর থেকে। সেটি কি? যে প্রত্যেকটি মসজিদে বাচ্চাদের জন্য মক্তব এবং হেজ্জখানা কায়েম করা, যেটি করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরকারিভাবে প্রতিটি মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্তব এবং হেজ্জখানা কায়েম করেছিলেন। বর্তমান সৌদির বাদশাহ সেই পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এস্টাবলিশ শুরু করেছেন, ইমপ্লিমেন্ট শুরু করেছেন মসজিদে নববীর থেকে। যার পরে এই বছর যে দেখলাম যে মসজিদে নববীতে এই অল্প দিনের ব্যবধানে বাদশার প্রচেষ্টাতে 1500 ঊর্ধ্বে ছেলে মেয়ে পবিত্র কোরআন শিখছে এবং হেজ্জ করতেছে। তাদের কোরআনের টিচার রেখেছে গভর্নমেন্টের পক্ষ থেকে 400 জন, পুরুষ নারী মিলিয়ে 400 জন টিচার রেখেছে মসজিদে নববীর জন্য। সৌভাগ্য যে এই 400 জনের মধ্যে আমাদের বাংলাদেশে একজন হাফেজও আছে। এবং আমাদের দেশে যে মক্তবের সিস্টেম, পুরো এই সিস্টেম তারা চালু করেছে। এবং এই মক্তবগুলার যে সবগুলার যে মোশরেফ তারা বলে, অর্থাৎ হলো সুপারভাইজার রেখেছেন, তিনি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত আমাদের সাবকন্টিনেন্টাল আলেম। যদিও দীর্ঘ বাল্যকাল থেকে মদিনাতে থাকেন, মদিনার আরবদের মতো নেচার, আরবদের মতো পড়াশোনা, আরবদের মতো উচ্চারণ, তাকে এই জিম্মাদারি দিয়েছে যে তোমাদের দেশগুলোতে যেভাবে মক্তব চালু করা যায় মসজিদে নববীতে, সেভাবে মসজিদ তোমরা মক্তব চালু করো। দেখেন আল্লাহ পাক বাদশাকে সুমতি দান করেছেন, সেই জন্য উনি যদি এটাকে দেশের মধ্যে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে দেখবেন যে যেই যুবকরা 50% নষ্ট হয়ে গিয়েছে, এই 50%কে তিনি ফিরে আনতে সক্ষম হবে। যদি বাচ্চাদেরকে কোরআনে কারীম আর তালিম না দেন, মক্তবের তালিম না দেন, এই বাচ্চাকে দিনের পথে আনা বড় কঠিন। গাছের ডাল যতক্ষণ পর্যন্ত নরম থাকে, যেদিকে ঘোরানো ইচ্ছে সেদিকে ঘোরানো যায়। কাদা মাটি যতক্ষণ পর্যন্ত নরম থাকে, এটা দিয়ে আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন, কিন্তু যখন নাকি এটি শক্ত হয়ে যায়, এই মাটি আর ভাঙতে পারবেন না। গাছের ডাল শক্ত হয়ে গেছে, আর ভাঙতে পারবেন না, আর যেদিকে ইচ্ছে সেদিকে বাঁকা করতে পারবেন না। সন্তানরা যতক্ষণ পর্যন্ত কোমলমতি থাকে, তাদের মন নরম থাকে, এই নরম মনের ভিতর যদি আপনি দিনই পরিবেশ সৃষ্টি করে দেন, নরম মনের ভিতর যদি কোরআনের তালিম, কোরআনের আলো যদি জ্বালিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে এই বাচ্চা কখনোই বদদিন হবে না। বড় হয়ে দিনদার হলে সেই দিনদারিত্বের স্থায়িত্বটা বড় কম হয় এবং হাট পর্যন্ত যায় না। দেখবেন যে নামাজ রোজা সব ঠিকঠাক করছে, কিন্তু দেখবেন যে উল্টা পুল্টা জীবন এত সহজে ছাড়তে পারে নাই। কারণ হলো কি, গাছের ডালটা শক্ত হওয়ার পরে শুরু হয়েছে। আর বাল্যকালের থেকে যেটা হয় সেটা দেখবেন ডিপ অব দ্য হার্টের থেকে হলে দিনদার হয়। দেখেন অনেকে নামাজ শুরু করছেন অনেক পরে, এই জন্য আপনাকে কিন্তু আমি ইনসাল্ট করছি না বা অনুৎসাহিত করছি না, যেটা ট্রু, যেটা সত্য সেটাই বললাম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মর্যাদা কেন দিয়েছেন, কোরআনের কারিমার কারণে। এখান থেকে আর একটি মাসআলা আমরা সহজে অনুমেয় হয়, বুঝতে সক্ষম হয়, মরা কাঠের সঙ্গে কোরআনের টাচ লাগার দ্বারা মরা কাঠের মর্যাদা উঁচু হয়ে যায়, কাপড়ের সঙ্গে টাচ লাগলে কাপড়টার মর্যাদা উঁচু হয়ে যায়, চামড়ার সঙ্গে টাচ লাগলে চামড়ার মর্যাদা উঁচু হয়ে যায়। এই চামড়া, কাপড় অথবা মরা কাঠ, এটা কোরআন পড়তে জানে, বুঝতে জানে, তাহলে পড়তেও জানে না বুঝতেও জানে, তার যদি মর্যাদা হয়ে যায়, মানুষের মাঝে যদি কেউ কোরআন না বুঝে পড়ে তার মর্যাদা উঁচু হবে না। কিছু কিছু মানুষ অতি পণ্ডিত, অতি বুঝে, তারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছে। হুজুর বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। যেই ব্যক্তি কোরআনে কারিমার একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করল, আল্লাহ তাকে একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা, আর উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা নেকিকে 10 গুণ বর্ধিত করা হয়। তাহলে এক অক্ষর তেলাওয়াত করলে কয়টা সওয়াব? মিনিমাম 10টি সওয়াব। এরপরে হুজুর আবার ভেঙে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ হয়েছে, বরং আলিফুন বাল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে যেই ব্যক্তি শুধুমাত্র আলিফ লাম মিম তেলাওয়াতের নিয়াতে এতটুকু পাঠ করেছে, তার আমলনামায় মিনিমাম 30টা নেকি আল্লাহ পাকের ফেরেশতারা লিখে দিবেন। এটা বুঝে পড়ার দরকার নাই, বুঝে পড়লে তো এটা মাল্টিপ্লাই হয়ে 700 times এর ঊর্ধ্বে বেড়ে যাবে, বুঝে পড়লে। কিন্তু না বুঝে পড়লেও তার কমপক্ষে প্রতিটি হরফে 10টা 10টা নেকি হবে। সেই জন্য এটি হলো একটি বড় শয়তানের ধোকা, যে কোরআনে কারিমা না বুঝে পড়লে শুধু তেলাওয়াতের দ্বারা কোনো ফায়দা নাই। তাহলে বলেন তো, কয়জন মানুষ সুরাতুল ফাতিহার মিনিং জানে বলতে পারবেন? তাহলে কেউ যদি সুরাতুল ফাতিহা মিনিং জানছে না, উম্মতের অধিকাংশ মানুষ মিনিং জানে না বর্তমানে, তাহলে তারা যদি সুরাতুল ফাতিহা পড়েন তার তেলাওয়াতের সওয়াব হবে না? কিয়ামতের দিন একটা সওয়াব যদি কারো শর্ট পড়ে তখন তাকে অফার দেওয়া হবে। এই সারা দুনিয়াটা যদি গোল্ড দিয়ে, ডায়মন্ড দিয়ে, মূল্যবান ধাতু দিয়ে ভরে দেওয়া হয়, আর তুমি কি ওই একটা নেকি কেনার জন্য সব ব্যয় করতে রাজি আছো? সে বলবে যে হ্যাঁ, আমি একটা নেকি কেনার জন্য সারা দুনিয়ার সবকিছু দিয়ে দেব। যখন নেকির এই শর্ট পড়বে তখন এই মর্যাদা হবে। সেই সময় যদি আপনার তেলাওয়াতের কিছু যদি সওয়াব থেকে যায়, সেখানে কাজে আসবে কিনা? কাজে আসবে। সুতরাং এই সমস্ত বাজে কথার ধোকায় যেন আমরা না পড়ি। তবে হ্যাঁ, এ কথা অবশ্যই অনস্বীকার্য, অবশ্যই জরুরি, এজ এ মুসলমান কোরআনে কারিমাটা বোঝা আমাদের সবার জরুরি, এজ এ মুসলমান প্রত্যেকের বোঝা জরুরি। এখন বোঝার সুযোগ হয়ে ওঠে নাই, এই জন্য যেন আমি তেলাওয়াতটাও ছেড়ে না দেই। তাহলে তেলাওয়াত যদি ছেড়ে দেই, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং এর দিকটাও হারিয়ে ফেললাম, তেলাওয়াতের দিকটাও হারিয়ে ফেললাম, দুইটাই গেল একসাথে, দুই কুল আমি হারিয়ে ফেললাম। সেই জন্য যারা এগুলো কথা বলে, বুঝছেন, এই লোকগুলার একটাও কোরআন শরীফ পড়া জানে না। সেই জন্য নিজেরা জানে না, অন্যরা যে পড়ছে, তারা যেন না পড়ে, তাদের মতো জাহেল হয়ে থাকে, এই জন্য তারা এই ফতোয়া দিয়ে দেয় না। এই জন্য আমরা যেন এই ধরনের ধোকা না খাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমাকে দুনিয়াতে নাজিল করেছেন, ছোট বাচ্চা হাজারো হাজারো হাফেজে কোরআন আছে যারা নাকি আরবি একটা অক্ষরও জানে না, অজু গোসল পর্যন্ত ঠিকমতো করতে পারে না, 7 বছরের নাবালক বাচ্চা কোরআনের হাফেজ নাই, 8 বছরের বাচ্চা হাফেজ আছে না, 8 বছরের বাচ্চার উপর শরীয়তের কোনো বিধান আছে? কোনো বিধান নাই, অজুর বিধান নাই, নামাজের বিধান নাই, হজের বিধান নাই, যাকাতের বিধান নাই। কিন্তু এই বাচ্চা যে কোরআনে কারিমা হেফজ করলো, এর বেনিফিট হবে কিনা? অবশ্যই হবে। এর আমল, এর সন্তানরা বালেগ হওয়ার আগ পর্যন্ত যে ইবাদত করে, সেই ইবাদত আল্লাহ পাক তার বাপ মার অ্যাকাউন্টে আল্লাহ পাক জমা রেখে দেন, এবং এই বেনিফিট হলো বাপ মার জন্য হয়। আর তারা গুনাহ যদি করে থাকে, সেই গুনাহ কাউকে দেওয়া হয় না, তার জন্য গুনাহ লেখা হয় না, বাপ মার আমল নামায় লেখা হয় না। কিন্তু সন্তানরা যদি নেক আমল করে, নাবালেক সন্তানরা সেই নেক আমলের পরিপূর্ণ সওয়াব তার পিতা মাতাকে দান করা হয়। তাহলে আপনার শিশু সন্তান মক্তবে এসে কোরআন পড়ছে, সওয়াব যে কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে, পিতামাতার অ্যাকাউন্টে জমা হচ্ছে, হ্যায্য করছে, সওয়াব দে কোথায় জমা হচ্ছে, জমা হচ্ছে সেখানে। তবে হ্যাঁ, আবারও বলি, কোরআন শরীফ বুঝে পড়ার জন্য আমরা চেষ্টা করি, বোঝার জন্য চেষ্টা করি, বোঝার জন্য যে মাধ্যমগুলো সেগুলো আমরা বুঝে, বোঝার জন্য আমরা যে মাধ্যমগুলো সেগুলো শেখার জন্য চেষ্টা করি। আজকে যে বসছেন, এটা কোরআন বোঝার জন্য না, কোরআন তো বোঝার জন্যই, এরকম মজলিসে বসি আমরা, বসে বসে সেখান থেকে শিখি। শাহরু রমাদান, তাহলে কয়টি মাসের নাম কোরআনে কারিমাতে আছে? শুধু একটি মাস, সেটি হলো রমাদান। আরবি ভাষাটি হল একটি সমৃদ্ধশালী ভাষা, যেই ভাষার কোন নজির পৃথিবীতে নাই। আরবি ভাষার বহু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলা সঠিক তর্জমা করার মতো পৃথিবীতে কোনো ওয়ার্ডই নাই, কোনো ভাষাতে তার ওয়ার্ড নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব শব্দের কি মিনিং, এক্স্যাক্টলি মিনিং আদায় করার মতো পৃথিবীতে কোনো ভাষাতে ওয়ার্ড নাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর নাম, সত্তাগত নাম, এই নামের মিনিং আদায় করার মতো কোন ওয়ার্ড দুনিয়াতে নাই। সেই জন্য আল্লাহকে আল্লাহই বলা হয়, কোনো ভাষাতে তর্জমা করা যায় না। সেই জন্য এমন সমৃদ্ধশালী ভাষা এই আরবি ভাষা, প্রত্যেকটি ভার্ব এবং নাউনের একটা রুট থাকে আরবি ভাষাতে, এবং এই রুটের সঙ্গে বাস্তবতার মিল থাকে। তাহলে শাহরু রমাদান, রমাদান এই মাসটির মূল ধাতু হল রমদুল। রমাদানের মূল ধাতু কি? যেটা রুট, সেই রুটটা রমাদান, এটা হলো নাউন, এটা হলো নাম। সুতরাং এই নাউনেরও একটি রুট আছে, যাকে আরবিতে বলা হয় হলো মাদ্দা। আরবি গ্রামারের পরিভাষায় মাদ্দা বলা হয় রুট। তাহলে রমাদান শব্দের আসল অর্থ, রুটটা হলো রমদুল। রমদুল শব্দের অর্থ হলো কোন জিনিসকে আগুন দিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। তাহলে রমাদানকে রমাদান কেন বলা হয়? এগারোটি মাস মানুষ গুনাহ করতে করতে অন্তরের ভিতর ময়লার স্তূপ জমে গিয়েছে, সুতরাং এই মাসের সিয়াম সাধনার মাধ্যমে, তৌবা ইস্তিগফারের মাধ্যমে, দোয়া এবং রুনাজারির মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে যেন বান্দা এই ময়লার স্তূপকে পুড়িয়ে যেন নিঃশেষ করে দিতে পারে, সেই জন্য এই মাসকে বলা হয় রমাদান মাস। তাহলে অন্তর ক্লিন করার মাস, অন্তরের ময়লাকে পুড়িয়ে দেওয়ার মাস, এই জন্য এই মাসের নাম রমাদান। দেখেন, আমরা সবসময় একটি কথা শুনে থাকি, সেটি হলো আউয়ালুহু রাহমা ও আউসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। রমাদানের প্রথম অংশ হলো রহমত, দ্বিতীয় অংশ হলো মাগফিরাত, তৃতীয় অংশ হলো নাজাত। রহমত রমাদানের র দিয়ে রহমতের দিকে ইঙ্গিত করা হয়েছে, মিমের মাগফিরাত দিয়ে মাঝের দশ দিনের দিকে ইঙ্গিত করা হয়েছে, আর নাজাতের নুন দিয়ে নাজাতের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই রমাদানকে এই আয়াতের এই অংশে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, যেই মাসে পবিত্র কোরআনে কারিমা নাজিল হয়েছে। এখন একটি চূড়ান্ত বাস্তবতা বিরোধী প্রশ্ন জাগে, একটি মারাত্মক প্রশ্ন অন্তরে ঘুরপাক খায়। এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন, কোন মাসে পবিত্র কোরআনে কারিমা নাজিল হয়েছে? রমাদান মাসে। সূরাতুল কদরে গিয়ে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, আমি মর্যাদাশীল এক রাতে লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করেছি। সূরাতুল দুখানে গিয়ে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক বরকতময় রাতে এই কোরআনকে নাযিল করেছি। বরকতময় রাত কোনটি? সেটি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কোন মাসে? শাহরুর রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেটি হলো পবিত্র রমাদান মাসে। তাহলে কোরআন নাযিল হলো বরকতময় রাতে, বরকতময় রাতটার নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। বাস্তবে কি তাই? কোরআন কতদিনে নাযিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বৎসরের লম্বা জিন্দেগিতে কোরআনে কারিমা নাযিল হয়েছে। সর্বপ্রথম নাযিল হয়েছে সূরাতুল আলাক প্রথম আয়াত, প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত প্রথম নাযিল হলো। সর্বশেষ আয়াত নাযিল হয়েছে সূরাতুল বাকারার আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইয়ুযলামুন। হুজুরের ইন্তেকালের 9 দিন আগে এই আয়াত নাযিল হয়েছে। 9 দিনের ভিতর ওহির দরজা বন্ধ হয়ে গেল। এই 9 দিন আর জিবরিল আলাইহিসসালাম হুজুরের সান্নিধ্যে আসেননি, কারণ কোরআনের নুজুল শেষ হয়ে গেছে। 9 দিন পরে আল্লাহর এক বার্তা নিয়ে হুজুরের কাছে জিবরিল আমিন এলেন। এটাও বার্তা, কিন্তু এটা কোরআনের ওহী না, সাধারণ কথা নিয়ে এলেন। সেটি কি? হুজুরকে বলা হলো, আপনি কি দীর্ঘ হায়াত পর্যন্ত এই দুনিয়ায় থাকতে চান, নাকি দুনিয়ার নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চান? আপনাকে চয়েস দেওয়া হলো। আপনি যদি দীর্ঘদিন থাকতে চান, নূহ আলাইহিসসালামের মতো দীর্ঘ হায়াত দান করা হবে। আর যদি আল্লাহ পাকের সান্নিধ্যে চলে আসতে চান, তাহলে আপনি আল্লাহর সান্নিধ্য আসার জন্য রেডি হয়ে যান। হুজুরকে এই চয়েস দেওয়া হলো। এই চয়েসের মেসেজ নিয়ে আসলেন হযরত জিবরিল আলাইহিসসালাম। হুজুর তখন বললেন, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, হে আল্লাহ, আমি আমাকে যে চয়েস দেওয়া হলো এর মাঝে আমি দ্বিতীয় চয়েসটা গ্রহণ করলাম, আমি এই নশ্বর পৃথিবীর মায়া মমতা ছেড়ে আপনার সান্নিধ্যে চলে আসতে চাই। তাহলে 9 দিন পরে ওহি আসলো, কিন্তু কোরআনের ওহি নয়। হুজুর যখন দ্বিতীয় চয়েসকে কবুল করলেন, এরপরে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। তাহলে এই 9 দিনের মাঝে আর দ্বিতীয় কোনো ওহি নাজিল হয়নি। তাহলে সর্বপ্রথম আয়াত নাজিল হল গারে হেরাতে, আর 23 বৎসর পরে গিয়ে অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইয়ুযলামুন এই আয়াত নাজিল হলো। তাহলে কোরআন নাজিল হয়েছে তো 23 বৎসরে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন কোরআন নাজিল হলো লাইলাতুল কদরের রাতে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল মুবারাকাতে, কোরআন নাজিল হলো পবিত্র রমজান মাসে। তাহলে বাস্তবতার সাথে একটু কন্ট্রাডিকশন হয়ে যায় না? এর অর্থটা কি? কোরআন লাইলাতুল কদর, বাস্তবতা তো এটা ছিল 23 বৎসরে কোরআন নাজিল হয়েছে। সমস্ত আসমানি কিতাব ওয়ান শটে নাজিল হয়েছে। কোরআনে কারিমা 23 বৎসরের জিন্দেগিতে হুজুরের উপর আস্তে আস্তে নাজিল করা হয়েছে। বাস্তবতাটা হলো এটা। এই প্রশ্নের জবাব হলো, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরে লিখেছেন যে এই প্রশ্নের একটি জবাব হলো যে কোরআনে কারিমা রমজান মাসের লাইলাতুল কদরে পুরা কোরআনে কারিমাটা লৌহে মাহফুজ থেকে কপি করে একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জা পর্যন্ত নাজিল করা হয়েছে। কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ, কোরআনে কারিমা লৌহে মাহফুজে সংরক্ষিত। লৌহে মাহফুজ কোথায়? আল্লাহর আরশের পাশে এক মরমর মূল্যবান পাথরে নির্মিত এক বোর্ড, রাইটিং বোর্ড আছে স্কুলে যেমন লেখে টিচাররা, রাইটিং বোর্ড, একে বলা হয় লৌহান মাহফুজুন, মিনিং হলো সংরক্ষিত। এই বোর্ডে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 300 বারের ঊর্ধ্বে হলো আল্লাহর রহমতের বৃষ্টি নিক্ষেপ করেন। এই বোর্ডে মানুষের ভাগ্য লেখা আছে, এই বোর্ডে পূর্ববর্তী সমস্ত বোর্ডগুলোতে কোরআনে কারিমার সহ সমস্ত আসমানি কিতাব লিপিবদ্ধ হয়েছে। আর বাইতুল্লাহিল হারাম কাবা শরীফের উপরে প্রথম আকাশে এক মহিমান্বিত ঘর আছে, কাবার নিদর্শন অনুযায়ী তার নাম হল বাইতুল ইজ্জা। পবিত্র রমজানের লাইলাতুল কদরের রাতে সমস্ত কোরআনে কারিমাটা লৌহে মাহফুজ থেকে কপি করে প্রথম আকাশের বাইতুল ইজ্জা পর্যন্ত যে নাজিল হয়েছে সেইটা ছিল লাইলাতুল কদরের রাত। এটি হলো এক অর্থ। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, অন্যান্য মুফাসসিরিনে কেরামরা দ্বিতীয় আরেকটি অর্থ নিয়েছেন, রমজান মাসের লাইলাতুল কদরে নাজিল হওয়ার অর্থ হল কোরআনের অবতরণ এর ধারাবাহিকতাটা শুরু হয়েছে লাইলাতুল কদর থেকে। আর মানুষ ক্যালেন্ডার শুরু করে কবে থেকে? ধারাবাহিকতার থেকে। ধারাবাহিকতাটা শুরু হয়েছে সে রাত থেকে, এই জন্য বলা হয় যে কোরআনে কারিমা নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। এরপরে চল বাইতুল ইজ্জাত থেকে 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে যখন যতটুকু প্রয়োজন ছিল সেই প্রয়োজন মাফিক নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উপর নাজিল করা হয়েছে। মুশরিকদের এটাও একটা আপত্তিকর কোশ্চিন ছিল, দেখেন যিনি মানেন তার কিন্তু কোনো কোশ্চিনের দরকার পড়ে না, আর যে মানে না তার অন্তরের ভিতর দেখবেন যে হাজারো কোশ্চিন এসে বসে থাকে। মুশরিকরা মানবে না কোরআনে কারিমা, সেই জন্য তাদের হাজারো কোশ্চিন, তার মাঝে একটা কোশ্চিন এটাও ছিল, وقالوا لولا نزل هذا القران على رجل من القريتين عظيم وقالوا ترى বলতো لولا نزل هذا القران, কুরআন কেন এমন ব্যক্তির উপর নাযিল হলো না যিনি নাকি আমাদের সমাজের মাঝে প্রভাব প্রতিপত্তির মালিক, যিনি ধনসম্পদে ঐশ্বর্যময়, সেই ব্যক্তির উপর কুরআন কেন নাযিল হলো? হলো না, এক দরিদ্র এতিম নিঃস্ব যিনি যার কোনো টাকা পয়সা নাই, সামাজিক ভাবে তিনি লিডারও না, এইরকম ব্যক্তির উপর কেন নাজিল হলো? ওয়াকালু লাউলা নুসিলাহা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, তাদের আরেকটি কোশ্চিন হলো আসমানি কিতাব পূর্ববর্তী কিতাবগুলো যেভাবে পুরা কিতাব একসাথে নাজিল হয়েছে, কোরআন যদি আসমানি কিতাবই হয়ে থাকে তাহলে একসাথে কেন নাজিল হলো না, অল্প অল্প করে কেন নাজিল হলো? আল্লাহ পাক জবাব দেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতীলা, আমি অল্প অল্প করে নাজিল করেছি এই জন্য, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আপনার অন্তরকে কোরআনের আমলের উপর মজবুত করার জন্য। সমস্ত হুকুম যদি একসাথে এসে যেত তাহলে এটা মানা সহজ ছিল? এটা মানা সহজ ছিল না। আস্তে আস্তে প্রথম তাওহীদের বাণী আসছে, এরপরে নামাজ আসছে, যাকাত আসছে, রোজা আসছে, হজ আসছে, আস্তে আস্তে আসার দ্বারা উপকৃত হয়েছে কিনা? আল্লাহ পাক বলেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতীলা, আমি আল্লাহ ধারাবাহিকভাবে যখন যতটুকু প্রয়োজন সেটি নাজিল করেছি। তাহলে পুরা কোরআনে কারিমাটা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা পর্যন্ত প্রথম পুরা কোরআনে কারিমাটাই নাজিল করা হয়েছে, এরপরে প্রয়োজনের তাগিদে আস্তে আস্তে নাজিল হয়েছে। এরপরে আল্লাহ পাক কোরআনের দুটি সিফত দুটি গুণ বর্ণনা করছেন, সেটি কি? হুদাল্লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েতের উপকরণ, মানব জাতির জন্য হেদায়েতের উপকরণ, সঠিক পথ পাওয়ার জন্য দিক নির্দেশনা হলো এই কোরআনে কারিমা। সুতরাং কোরআন ছেড়ে যদি আমরা দিক নির্দেশনা চাই, দিক নির্দেশনা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোরআনে কারিমা ছাড়া যদি পথ খুঁজতে যাই, সে পথ আমরা খুঁজে পাব কখনো? কখনোই পাওয়া যাবে না। হুদাল্লিন্না, সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের উপকরণ, রাস্তা দেখানোর মেশিন, রাস্তা দেখানোর মাধ্যম, এটা হলো লাইট কোরআনে কারিমা। দেখেন এই আয়াতে আরেকটি প্রশ্ন আসে, সেটি হলো এই আয়াতে বলা হচ্ছে হুদাল্লিন্নাস, সমগ্র মানুষের জন্য, যে কোরআন মানে তার জন্য, যে মানে না তার জন্য হেদায়েতের পথ। কিন্তু সূরাতুল বাকারাতে আল্লাহ পাক কি বলেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য হেদায়েতের মাধ্যম। এই আয়াতে মুত্তাকির কথা বলেছেন নাকি সমগ্র মানব জগৎ বলেছেন? মানব জগতের সবাই মুত্তাকি, সবাই মুমিন, তাহলে সবার। এক আয়াতে বলা হচ্ছে যে সমস্ত মানুষের জন্য হেদায়েত, আর এক আয়াতে বলা হচ্ছে যে মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে বাহ্যিক দৃষ্টিতে একটি কোশ্চিন জাগে কিনা, এই কোশ্চিনের একটি বোঝার জন্য একটা দৃষ্টান্ত আমরা যদি বুঝে নেই, তাহলে কোশ্চিনের উত্তর বোঝাটা শুরু হবে, সহজ হয়ে যাবে। সেটি কি? সূর্যের আলো, এই আলো দিয়ে আমরা রাস্তা দেখি। সূর্যের আলো শুধু চক্ষু বিশিষ্ট লোকদের জন্য নাকি অন্ধদের জন্য? সবার জন্যই, সবার জন্যই সূর্যের আলো। অন্ধর জন্য সূর্যের আলো, চক্ষু বিশিষ্ট ব্যক্তির জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, ধনীর জন্য, দরিদ্রের জন্য, সবার জন্য হলো সূর্যের আলো সমান। কিন্তু এই সূর্যের আলো দিয়ে রাস্তা কি অন্ধরা দেখে নাকি শুধু চক্ষু বিশিষ্টরা দেখে? শুধু যাদের চোখে, চোখ ভালো, চোখের জ্যোতি আছে, চোখের মাঝে লাইট আছে, এই লাইট দিয়ে সে সূর্যের আলো দিয়ে উপকৃত হতে পারে। অন্ধ ব্যক্তিরা সূর্যের আলো দিয়ে কি রাস্তা দেখতে পায়? দেখে না। কারণ হলো কি? কারণ তার চোখ, চোখের জ্যোতিটা নষ্ট। কোরআনে কারিমা হলো সূর্যের মতো লাইট সবার জন্য, যে মানে কোরআন তার জন্য, যে মানে না তার জন্য। কিন্তু উপকৃত হয় শুধু মুমিন মুত্তাকিরা, যেমন সূর্যের আলো দিয়ে রাস্তা দেখে শুধুমাত্র মুত্তাকিরা, শুধুমাত্র চক্ষু বিশিষ্ট লোকেরা। সুতরাং যাদের মাঝে তাকওয়া পরহেজগারি আছে, হেদায়েতের তলব আছে, সেই সমস্ত ব্যক্তিরাই শুধু কোরআন দিয়ে রাস্তা দেখতে পাবে। আর যাদের হেদায়েতের তলব নাই, তাকওয়া পরহেজগারি অন্তরের ভিতর নাই, তারা কোরআনে কারিমা দিয়ে তারা রাস্তা দেখতে পাবে না, যেমন নাকি সূর্যের আলো দিয়ে অন্ধরা রাস্তা দেখে না। হেদায়েত পাওয়ার জন্য আর একটা কন্ডিশন, সেটা হলো অন্তরের ভিতর হেদায়েতের জন্য তলব এবং চাহিদা থাকা লাগবে। অন্তরের ভিতরে যদি হেদায়েতের তলব না থাকে, আল্লাহ পাক তাকে কখনোই হেদায়েত দান করেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্তর অনুসারী ছিলেন, অনুসন্ধানী ছিলেন, যখন নন মুসলমান তখন সত্তর অনুসন্ধানী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়াকে ওমরের জন্য কবুল করলেন, ওমর মুসলমান হয়ে গেলেন। আর আবু জেহেল হেদায়েতের তলবগার ছিল না, হেদায়েতের অনুসন্ধানী ছিল না, যার ফলে একই নবী, একই ওয়ার্ডে, একই জায়গায়, একই ভঙ্গিতে আবু জেহেলের জন্য দোয়া করলেন, আবু জেহেলের জন্য দোয়া কবুল হল না। কারণ কি? আবু জেহেলের অন্তরের ভিতর হেদায়েতের তলব ছিল না। হেদায়েতের তলব যদি কারো ভিতরে না থাকে, আল্লাহ পাক তাকে কখনো হেদায়েত করেন না। সেই জন্য অন্তরের ভিতর হেদায়েতের তলব থাকা লাগবে, অন্তরের ভিতর সত্যের অনুসন্ধানী হওয়া লাগবে, তবেই হেদায়েত আমার জন্য আল্লাহ পাক গ্রান্ট করবেন। আর যদি হেদায়েতের তলব না থাকে, সত্য জানার আগ্রহ না থাকে, আল্লাহ পাক কখনো হিদায়ত দান করবেন না। আল্লাহর কি কোনো
ক্ষতি হবে যদি কোটি কোটি মানুষ জাহান্নামে যায়? আল্লাহকে না মানলে আল্লাহর ইজ্জতের কোন ক্ষতি, আল্লাহর সম্মানের কোন ক্ষতি, না কিসের ক্ষতি হবে আল্লাহ রাব্বুল আলামিনের? আল্লাহুস্সামাদ, আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী নন, আল্লাহ কারো সম্পদের মুখাপেক্ষী না, কারো তসবির মুখাপেক্ষী না, কারো নামাজের মুখাপেক্ষী না, বরং আমি আল্লাহর রহমতের মুখাপেক্ষী, আমি আল্লাহর জান্নাতের মুখাপেক্ষী, আমি আল্লাহর করুণার মুখাপেক্ষী। আল্লাহর করুণা ছাড়া আমি এক সেকেন্ডও জীবনে আমি কোনো কিছু করতে পারবো না, আমি মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নন। সুতরাং যদি আল্লাহ পাক এর সমস্ত বান্দারা জাহান্নামে যায়, আল্লাহর কোনো এর দ্বারা কোনো ক্ষতি নাই, আর সমস্ত মানুষ যদি জান্নাতিও হয়ে যায়, আল্লাহর কোনো লাভও নাই। সেই জন্য হেদায়েত, হেদায়েতের তলব থাকা লাগবে। তলব যদি না থাকে, দেখবেন কিছু কিছু মানুষ আছে, যত বড় স্কলার হোক, যত বড় আলেম হোক, তাদের বয়ানেই বসে না, কিয়ামত পর্যন্ত হেদায়েত হবে না, কিয়ামত পর্যন্ত তাদের নসিবে হেদায়েত হবে না। আর কিছু মানুষ আছে, দেখবেন তার চেয়ে ছোট মানুষ কথা বলছে, সেখানেও যে চুপ করে বসে থেকে শোনে। কারণ হলো কি, হতে পারে আল্লাহ পাক তার মুখ দিয়ে এমন একটি কথা বের করে দিতে পারেন যে কথাটা আমার জিন্দেগীর জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। সেই জন্য হেদায়েতের তলব অন্তরের ভিতরে থাকা লাগবে। তলব যদি না থাকে, কিয়ামতের আগের দিনও হেদায়েত হবে না। হেদায়েত কখনোই মানুষের কাছে হেঁটে যায় না, হেদায়েত আনার জন্য নিজের ভিতর সেই যোগ্যতা থাকতে হয়। আল্লাহ পাক আমাদের সবার অন্তরের ভিতর হেদায়েতের তলব দান করেন। আজকে উম্মতে মুহাম্মাদের বড় অভাব, হেদায়েতের তলব নাই, যার ফলে উম্মতে মুহাম্মাদি গুমরা হয়ে বসে আছে, কিন্তু নিজেকে বড় বুজুর্গ মনে করছে, সঠিক পথ থেকে বহু দূরে, কিন্তু মনে করছে যে আমি সঠিক পথের উপর আছে। লাইট থেকে অন্ধকারে ডুবে আছে, কিন্তু মনে করছে যে আমি লাইট হাউজের ভিতরে আছি, কারণ এই হেদায়েতের তলব না থাকার কারণে। হুদাল লিন্নাস অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তিনটি সিফত, অবাইয়িনাতিন মিনাল হুদা। আর কোরআনে কারিমা খুব সুস্পষ্ট ভাবে হেদায়েতের কথাগুলো ক্লিয়ার ভাবে, ডিটেলস ভাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে। কেউ যদি বিবেকের আলোকে যদি একটু চিন্তা করে, একটু যদি বোঝার চেষ্টা করে, সেও বুঝে যাবে, সেও বুঝে যাবে। সেই জন্য আল্লাহ পাক কোরআনকে এরকম স্পষ্ট ভাবে বর্ণনা করেছে, আল ফুরকান, হক এবং বাতিল, আলো এবং অন্ধকার, এর মাঝে পার্থক্যকারী মানদণ্ড হল কোরআনে কারিমা। আল্লাহ পাক কোরআনকে মানদণ্ড নির্ণয় করে দিয়েছেন, এই মানদণ্ড দিয়ে আপনি কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি অন্যায়, কোনটি ন্যায়, কোনটি হেদায়েতের পথ, কোনটি গোমরাহির পথ, এই মানদণ্ড কে নির্ণয় করে দিবে? আমার যুক্তি, আমার বিবেক, আমার পণ্ডিতি, না কোরআন? কোরআন। সুতরাং এখানে আমার কোনো যুক্তি নাই। আজকে তো হেদায়েতের মানদণ্ড আমার যুক্তি হয়ে গেছে, হেদায়েতের মানদণ্ড আমার এই কমবখত আকল হয়ে গেছে। আমার আকলে যেটা বলে রাইট, এটাই রাইট, আমার আকলে যেটা বলে রং, সেটাই রং। আল্লাহ পাক সেই জন্য এই ধরনের বেকুব মানুষ দুনিয়াতে আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিফত বর্ণনা করতে গিয়ে তৃতীয় গুণ বর্ণনা করলেন, আল ফুরকান, আলো আধারের মাঝে, হেদায়েত আর গোমরাহির মাঝে, দিন ইসলাম এবং বদদিনের মাঝে, আলো আর অন্ধকারের মাঝে পার্থক্য করে দেওয়ার মানদণ্ড হল কোরআনে কারিমা। কোরআনে কারিমা পার্থক্য করে দেবে। কোরআন যাকে হেদায়েত বলবে সেটা হেদায়েত, কোরআন যাকে বাতিল বলবে সেটা বাতিল, কোরআনে কারিমা যাকে সঠিক পথ বলবে সেটা সঠিক, কোরআন যেটাকে বাতিল পথ বলবে সেটা হলো বাতিল, কোরআনে কারিমা যেটাকে হালাল বলবে সেটা হালাল, কোরআনে কারিমা যেটাকে হারাম বলবে সেটা হলো হারাম এবং ইলিগেল। এই পার্থক্য কে করে দিবে? আল ফুরকান, কোরআনে কারিমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আবার মাসায়েলের দিকে আসলেন। দেখেন গত আলোচনাতে গেছে, রমজানের, রমাদানের রোজা যখন ফরজ করা হয় তখন রমাদানের রোজা অপশনাল ছিল। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, সাধ্যবান ব্যক্তিও তিনি যদি ইচ্ছে রোজা রাখতে পারেন, আর যদি ইচ্ছে করেন যে রোজা না রেখে রোজার বিনিময়ে ফেদিয়া দিয়ে দিবেন, তাহলে সেটাও তার জন্য অনুমতি। মানুষ অভ্যস্ত হয়ে গেল রোজা, এরপরে আল্লাহ পাক এই হুকুমকে রহিত করে এই আয়াত নাজিল করলেন, ফমান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম। ফমান শাহিদা, তোমাদের মাঝে যেই ব্যক্তি রোজা রাখার যোগ্যতা সম্পন্ন হয়ে রমজান মাসে উপস্থিত থাকবে, আর রমজানের রোজা তোমার জন্য অপশনাল নয়, ফালইয়াসুম, অবশ্যই অবশ্যই তোমাকে রোজা রাখা লাগবে, দ্বিতীয় কোনো চয়েস নাই তোমার। তাহলে দেখেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতটুকু রহিতকরণ করা হয়ে গেল ফমান শাহিদা মিনকুমুশ শাহরা আয়াতের এই অংশ দিয়ে। কোরআনে কারিমাতে তিন ধরনের আয়াত আছে, কয় ধরনের আয়াত? তিন ধরনের আয়াত আছে। কিছু আয়াত আছে যার তেলাওয়াত আছে, তার বিধানও আছে, এবং কিয়ামত পর্যন্ত নন চেঞ্জেবল বিধান, তেলাওয়াত করলেও সব হবে এবং এই বিধান মানা লাগবে, এটা রহিতকরণের কোন চান্সই নাই, এই ধরনের আয়াতই অধিকাংশ আয়াত। আর এক ধরনের আয়াত আছে যার তেলাওয়াত আছে কোরআনে কারিমাতে কিন্তু বিধান নাই, বিধানকে রহিতকরণ করা হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি তেলাওয়াত করা হয় তাহলে প্রতিটি হরফে হরফে কয়টা নাকি? কমপক্ষে দশটি নাকি আল্লাহ পাক দান করবেন, কিন্তু তার বিধানের উপর আমল করা যাবে না। ইসলামের প্রাথমিক পর্যায়ে কোনো একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই বিধান দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই বিধানকে রহিত করা হয়েছে। এর দৃষ্টান্ত হল ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, সাধ্যবান ব্যক্তিরা সাধ্যবান ব্যক্তিদের রমজানের রোজাকে অপশনাল করে দেওয়া হলো, ইচ্ছা করলে রোজা রাখো অথবা ইচ্ছা করলে ফিদিয়া দিয়ে দাও। এই আয়াত এখনো কোরআনে কারিমাতে আছে। আজকে আমি জুমার নামাজেও এই আয়াত তেলাওয়াত করেছি প্রথম রাকাতে। আপনাদের সামনে গত সপ্তাহের আলোচনাও হয়েছে, কোরআনে কারিমাত থেকে এটা উঠানো কারো পক্ষে সম্ভব? সম্ভব না। তেলাওয়াত করলে সব হবে কিনা? সব হবে, কিন্তু এর উপর আমল করা যাবে? আমল করলে তো রমজানের রোজা অপশনাল। রমজানের রোজা অপশনাল নাকি কম্পালসারি? কম্পালসারি। সূরাতুন নিসাতে আর একটি আয়াত আছে, সেটা হলো ব্যভিচার সম্পর্কে। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِنْكُمْ فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّى يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا। কত বড় আয়াত দেখেন। আল্লাহ পাক বলেন, যেই নারী অথবা পুরুষ ব্যভিচারে লিপ্ত হবে তার শাস্তি কি? ইসলামের প্রাথমিক পর্যায়ে হুকুম ছিল চারজন সাক্ষীর দ্বারা তার অপকর্ম প্রমাণিত হল, তার শাস্তি কি? ফামসিকুহুন্না ফিল বুয়ুত, তাকে জেলখানায় বন্দী করে রাখো। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, তার মৃত্যু পর্যন্ত লাইফ প্রিজন দিয়ে দাও। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ পাক এই ব্যভিচারের অন্য কোন হুকুম নাজিল করা পর্যন্ত। আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন যে এই হুকুম বেশি দিন থাকবে না, আমি অন্য হুকুম নাজিল করব। এটি হলো সূরাতুন নিসার আয়াত, এখনো কোরআনে কারিমাতে আছে। নামাজে তেলাওয়াত করলেও নামাজ হবে, সওয়াবও হবে, এক একটা অক্ষর পড়লে কমপক্ষে দশটি নেকি লেখা হবে। এরপরে আল্লাহ পাক সূরাতুন নূরের প্রথম আয়াত নাজিল করলেন, الزانيه والزاني فاجلدوا كل واحد منهما 100 جلده। অবিবাহিত নারী পুরুষ যদি অপকর্মে লিপ্ত হয়ে যায় তোমরা তাদেরকে 100 টা করে ব্যত্রাঘাত করো। অবিবাহিত নারী পুরুষের বিধান এটি, 100 টা করে ব্যত্রাঘাত করে তাদেরকে ছেড়ে দাও। তাহলে জেলখানায় বন্দী রাখার যে আয়াত সূরাতুন নিসা, সূরাতুল নূরের আয়াত দিয়ে এই হুকুম রহিত হয়ে গেল। সূরাতুন নূরের আয়াত হলো ফাইনাল, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। তাহলে এক আয়াতের দ্বারা আরেক আয়াত রহিত হয়, দুই আয়াতই কোরআনে কারিমাতে বর্তমান আছে, আছে কিনা? দুই আয়াতই কোরআনে কারিমাতে বর্তমান আছে। তৃতীয় প্রকার কোরআনের আয়াত হল যার তেলাওয়াত মনসুখ হয়ে গেছে, তেলাওয়াত রহিত করা হয়েছে, কোরআনে কারিমাত থেকে তেলাওয়াত উঠিয়ে নেওয়া হয়েছে, রসুলের অন্তর থেকে মুছে দেওয়া হয়েছে, রসুল লো ভুলে গেছে, কিন্তু তার বিধান কিয়ামত পর্যন্ত আছে। ইসলামের প্রাথমিক পর্যায়ে সূরাতে এই আয়াত ছিল, কিন্তু সেটিকে রহিত করা হয়ে গেছে, তেলাওয়াত রহিত করা হয়েছে, বিধান থাকবে। সেটি কোন আয়াত? সূরাতুন নূরে আরেকটি আয়াত ছিল, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তাদের শাস্তি কি? আজ্জানিয়াতু ওয়াজ্জানি আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা জানায়া ফারজামুহুমা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। এই আয়াত সূরাতুন নূরের আয়াত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মানুষেরা আমার উপর অপবাদ না দিত যে ওমর কোরআনের মধ্যে সংযোজন করেছে, তাহলে এই এই আয়াত আমি আবার কোরআনে লিখে দিতাম, কিন্তু মানুষ আমাকে অপবাদ দিবে। আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু অর্থাৎ হলো বিবাহিত নারী পুরুষ, তারা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ফারজামুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের পোস্তা রাখা দে, তাদেরকে মৃত্যুদণ্ড দান করো। তাহলে দেখেন এই আয়াত, এটি হলো বিধান। এখন সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত 5000 বার যদি সার্চ করেন, দেখবেন যে এই আয়াত কোরআনে খুঁজে পাবেন না, কারণ তেলাওয়াত মনসুখ হয়ে গেছে, কিন্তু তার বিধান আছে কিয়ামত পর্যন্ত। এই আয়াতের বিধান অনুযায়ী দুজন পুরুষকে, বিবাহিত পুরুষ একজন আর একজন মহিলাকে নবী আলাইহিস সালাম নিজ হাতে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। একজন ছিলেন মাইজ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলা ছিলেন গামদিয়া। এ দুজনই অপকর্ম করেছিল, দুজনই বিবাহিত ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড নবী আলাইহিস সালাম নিজ হাতে দান করেছিলেন এই আয়াতের বিধান অনুযায়ী। সুতরাং আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে কোরআনে কারিমাতে কয় ধরনের আয়াত আছে? তিন ধরনের আয়াত। কোরআনের এইটা হলো সবচেয়ে তাফসীরের জটিল অধ্যায়, এইটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, এটা পরিচয় করা বড় কঠিন। ইসলামের ইতিহাস এবং হাদিসের পুরো ব্যাকগ্রাউন্ড যদি কারো নলেজে না থাকে, সে ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই সাবজেক্ট পার্থক্য করতে পারবে না, মনসুখ আয়াতের উপর আমল শুরু করে দিবে। এক ধরনের আয়াত তেলাওয়াত আছে, হুকুমও আছে, আর এক ধরনের আয়াত তেলাওয়াত আছে, হুকুম নাই, বিধান নাই, এর উপর আমল করা যাবে না। আর এক ধরনের আয়াত আছে, তেলাওয়াত নাই কিন্তু বিধান আছে। এই তিন ধরনের আয়াত কোরআনে কারিমাতে আছে। কোরআনে কারিমার মর্যাদা বেশি নাকি বুখারী শরীফের মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা বেশি নাকি হাদিসের মর্যাদা বেশি? কোরআনে কারিমার মর্যাদা বেশি, কম্পেয়ারই করা যায় না, তুলনাই করা যায় না। তাহলে কোরআনে যদি মনসুখ নাসেক মনসুখ রহিতকরণের ব্যাপার থাকে, হাদিসের মধ্যে নাই? হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সমস্ত হাদিসের কিতাবে নাসেক মনসুখের ঘটনা আছে। এক হাদিস, সেটা নবী আলাইহিস সালাম কোন প্রসঙ্গক্রমে ইসলামের প্রাথমিক পর্যায়ে বলেছিলেন, কিন্তু আল্লাহ পাক বিধান চেঞ্জ করে দিয়েছেন, হুজুরও চেঞ্জ করে দিয়েছেন, দুই হাদিসই বুখারী শরীফে আছে। উটের গোশত খাইলে ওযু ভেঙে যায়, এই হাদিস বুখারী শরীফে আছে। উটের গোশত খাইলে ওযু ভেঙে যায়, এখনো পর্যন্ত বুখারীতে হাদিস। কিন্তু ইসলামের প্রাথমিক পর্যায়ে এমনই হুকুম ছিল, ইসলামের শেষ পর্যায়ে এসে নবী আলাইহিসসালাম উটের গোশত খেয়েছেন, নতুন করে ওযু না করে যা ইমামতি করেছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত কি হলো? আগের বিধান রহিত হয়ে গেছে। মা মাসাতিন নার, আগুন দিয়ে পাকানো খাদ্য খাইলে ইসলামের প্রাথমিক পর্যায়ে ওযু নষ্ট হয়ে যেত,
আগুন দিয়ে রান্না করেছে এমন কোন খাদ্য, যে কোনো খাদ্য খাইলেই ওযু নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত বিধান এলো, হুজুর আগুন দিয়ে পাকানো খাবার খেয়ে নতুন করে ওযু না করে যে নামাজ পড়ালেন। তাহলে বোঝা গেল কি আগের হাদিস এটা মনসুখ হয়ে গেছে, দুই হাদিসই বুখারী শরীফের মধ্যে আছে। এরপরে মহিলাদেরকে তাজ করলে, কোন মহিলার সঙ্গে শরীরের সঙ্গে যদি কোনো কভার ছাড়া পর্দা ছাড়া যদি তাজ লাগে, যেমন আপনি অজু করে আসছেন, আপনার স্ত্রী তাওয়ালটা এগিয়ে দিলেন, হঠাৎ করে আপনার হাতের সঙ্গে তার হাত লেগে গেল, ইসলামের প্রাথমিক পর্যায়ে এটা অজু ভঙ্গের কারণ ছিল। শেষ পর্যায়ে এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ওযুর পরে কাপড় তোয়ালে আগিয়ে দিতেন, হুজুরের হাতের সঙ্গে আয়েশা সিদ্দিকার হাত লেগে যেত, তাহলে আগের বিধান অনুযায়ী ওযু ছুটে গেছে কিনা, হুজুর আর ওযু না করে গিয়ে সরাসরি ইমামতি করেছে। সুতরাং বুখারী শরীফ বোঝা কি দিমাগের দরকার আছে, ইসলামের ব্যাকগ্রাউন্ড জানার দরকার আছে, নাকি বুখারি দেখলাম আর লাভ দিয়ে উঠলাম এটা বুখারিতে আছে? আরে বুখারি তো আছে তো ঠিক, বিধান আছে কিনা সেটা তুমি জানো, সেটা জানার জন্য তো সেই ক্যাপাবিলিটি থাকা লাগবে, ইসলামের পুরা ব্যাকগ্রাউন্ড জানা লাগবে। সেই জন্য যেন অযথা যেন আমরা এই ধরনের অতিরিক্ত বুদ্ধিমান হওয়ার চেষ্টা না করি, জিনিসগুলাকে এত এত ইজি মনে করেছেন। এক লোক আমাকে এসে বলতেছে, হুজুর বাংলার বাংলায় কোরআন শরীফের তর্জমা কত ধরনের আছে, ইংরেজিতে আছে, তারপরে অন্যান্য ভাষাতে আছে, কেন কোরআন শরীফ বুঝবো না? আমি বললাম যে মাশা আল্লাহ, কথা তো ঠিকই বলেছেন ভাই, তাহলে আসেন আপনি কোন ভাষাতে কথা বলেন, আপনার মাতৃভাষা কি? কয় বাংলা। আমি বললাম যে আপনি কি রবীন্দ্রনাথের সব কবিতাগুলা বোঝেন? তাই হুজুর এটা সম্ভব? তাহলে রবীন্দ্র কবিতা বোঝা সম্ভব না, আর আল্লাহ পাকের কালাম ডাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা বলা হয়েছে, কোরআনকে মুজিজ বলা হয়েছে, কোরআন সমগ্র মানবকে কোরআনের সাহিত্য অপারগ করে দিয়েছে, এমন সাহিত্যের যুগে কোরআন নাজিল হয়েছিল মহিলারা পর্যন্ত, সাধারণ ঘরের মহিলারা পর্যন্ত উপস্থিত মেধার থেকে হাজারো লাইনের কবিতা বলে দিতে পারত, মুখস্থ কবিতা না, মাথার থেকে বের করে বলে দিত। সেই সাহিত্যের যুগে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিল হওয়ার পরে সেই সাহিত্যিকদের মোকাবেলা করেছে কোরআনে কারিমা, সেই কোরআন বোঝা বুঝি এত ইজি? রবীন্দ্রটা বোঝা যায় না, কিন্তু কোরআনটা নাকি বোঝা যায়। রবীন্দ্র ভাষা সে কথা বলে, রবীন্দ্র ভাষা তার মাতৃর ভাষা, সেটা রবীন্দ্রনাথের কথা বোঝে না, আর কোরআনে কারিমা তার মাতৃভাষা, কোরআনে কারিমা বোঝা এত ইজি? এগুলো হলো শয়তানের ধোকা, নফসের ওয়াসওয়াসা, মানুষকে এলেম থেকে দূরে সরানোর জন্য এটা হলো শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। কোরআন বোঝা এত ইজি না, কোরআন বোঝার জন্য তফসির রুহুল মানিতে সবচেয়ে লেটেস্ট তফসির বলা হয় তফসির রুহুল মানিকে, সেখানে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি কোরআন বোঝার জন্য তফসিরুল কোরআন বোঝার জন্য 15টা শর্ত আরোপ করেছে, 15টা শর্ত যার মধ্যে আছে সেই ব্যক্তি কোরআন বোঝার যোগ্যতা রাখে। সুতরাং আজকাল মানুষের মাঝে যে কত ধরনের গোমরাহি মানুষের মাঝে ছড়া গেছে, এর থেকে দিন থেকে দূরে সরার জন্য, মানুষকে সরানোর জন্য এগুলো ষড়যন্ত্র। আল্লাহ পাক মুসলিম জাতিকে এই ধরনের ধোকার থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক বলেন, ফমান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, আজ থেকে রমজানের রোজার অপশন নাই, যেই ব্যক্তি রমজানে যোগ্যতাশীল হিসাবে, যোগ্যতাশীল হিসাবে মানে আকেল হবে, পাগল না, বালেগ হবে, নাবালেগ না, মুকিম হবে, সফর অবস্থায় না, এবং সুস্থ ব্যক্তি হবে, অসুস্থ না, এই কয়েকটা কোয়ালিটি আছে, হলো আকল, বালেগ, এরপরে হল অসুস্থ না হওয়া, সুস্থ হওয়া এবং মুকিম হওয়া, এই চারটা মেজর কন্ডিশন যেই ব্যক্তির মাঝে থাকবে আর রমজান মাস পেল, ফালিয়াসুম, সেই ব্যক্তির উপর রমজানের রোজাকে অবধারিত করে দেওয়া। এখন তাহলে আগের আয়াতের মধ্যে ছিল
ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার,
যেই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে রমজান মাসে, সেটি ন্যাচারাল অসুস্থতা হোক অথবা টেম্পোরারি অসুস্থতা হোক অথবা সফরে বের হয়ে গেছে ঘরের থেকে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রমজানে রোজা রাখা তার জন্য অব্লিগেটরি না, জরুরি নয়, বরং রমজানের রোজা তার জন্য অপশনাল করে দেওয়া হলো। তাহলে আয়াতের এক অংশ যখন নাকি রহিতকরণ হয়েছে তখন সন্দেহ জাগে যে অসুস্থ ব্যক্তি আর মুসাফেরের হুকুমও বুঝি রহিত হয়ে গেছে। এই জন্য এটিকে ক্লিয়ার করার জন্য আল্লাহ পাক এই ওয়ার্ডকে আবার দ্বিতীয়বার বললেন যে অমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, হ্যাঁ যেই ব্যক্তি অসুস্থ, অসুস্থ পার্মানেন্ট অসুস্থতা না, পার্মানেন্ট অসুস্থতা হলে তার জন্য ফেদিয়া, টেম্পোরারি অসুস্থ অথবা মা বোনদের যে প্রতি মাসে তারা অসুস্থ হয়ে থাকেন এই ধরনের টেম্পোরারি অসুস্থ, আও আলা সাফারিন অথবা সফরের অবস্থায় ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে যে কটি রমজানের রোজা রাখতে পারলেন না রমজানের রোজ পরে গণনা করে সেই কয়টি কাজা করে দিবেন। আল্লাহ পাক এই বিধান কেন দিলেন, এই ফ্যাসিলিটিসটা কেন দিলেন? আল্লাহ পাক ইচ্ছে করলে তো মা বোনদের অসুস্থতার মাঝেও বিধান দিয়ে দিতে পারতেন না তোমাকে রোজা রাখা লাগবে, সফরের অবস্থা বের হয়ে গেছে তার উপরে আল্লাহ পাক বিধান দিয়ে দিতে পারতেন যে সফর টপর আমি বুঝি না, রমজানের মাস আসতে তোমার রোজা রাখা লাগবে, কষ্টটা কেমন হতো? সকালবেলা সেহরি খেয়ে ঢাকা থেকে প্লেনে উঠেছেন, মাঝখানে মনে করেন 5 ঘন্টা ট্রানজিট আছে, আসতেছেন আসতেছেন দিন আর শেষ হয় না, টরেন্টো আসছেন তাও দিন আছে, তাহলে রমজানের রোজাটা রাখা কি ইজি ছিল? রমজানের রোজাটা ইজি ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজি করে দিলেন এই দুই ব্যক্তিদের উপর। সেটি কি? ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইজি করতে চান, কোনো বিধান তোমাদের উপর কঠিন করতে চান না, তোমাদেরকে ইজি করার জন্য আল্লাহ পাক এই বিধান জারি করলেন। ইজি করার জন্য বিধান জারি করলেন, হাদিস শরীফে আসছে নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন ফমান আফতারা ফাহাসান ওমান সামা ফালা জুনাহা আলাই, যেই ব্যক্তি রমজান মাসে সফর অবস্থায় থাকলো আর যে ব্যক্তি রোজা রাখলো না ইফতার করে ফেললো, ফাহাসান এটা তার জন্য বৈধ, আর যেই ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো ফালা জুনাহা আলাই, এটাও তার জন্য কোনো ক্ষতি নাই। অন্য হাদিসে বলেন আলাইকুম বিরুখসাতিল্লাহ আল্লাতী রুখসা লাকুম, আল্লাহ যদি তোমাকে কোনো ইবাদতে যদি ছুটি দিয়ে দেন তুমি সেই আল্লাহর ছুটিকে গ্রহণ করো। তাহলে সফরে আল্লাহ পাক 4 রাকাত ওয়ালা নামাজগুলোকে ছুটি দিয়েছেন কিনা 2 রাকাত? হুজুর বলেন আল্লাহ যেখানে ছুটি দিয়ে দিয়েছেন তুমি ছুটিকে গ্রহণ করো, আল্লাহ পাক 2 রাকাত করে দিয়েছেন সুতরাং তুমি 4 রাকাত পড়তে যেও না, তুমি 2 রাকাতই পড়ো, আল্লাহর ছুটিকে গ্রহণ করো। আর প্রত্যেকটি জিনিসকে সহজ করা, হুজুর বলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাশশিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু সাক্কিনু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষকে দ্বীনের বিধানগুলোকে সহজ করে তুলে ধরো, এগুলোকে কঠিন করো না, এগুলোকে কঠিন করো না, সহজ করে মানুষের সামনে তুলে ধরো। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জান্নাতের লোভ দেখাও, ওয়ালা তুনাফফিরু, আর মানুষের মাঝে অনাগ্রহ সৃষ্টি করো না, কঠিন করে তুলে ধরো না যে মানুষ দূরে সরে যায়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, প্রত্যেকটা জিনিসকে সহজ করো, এটাকে কঠিন করার জন্য চেষ্টা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক অসুস্থ মানুষের জন্য রমজানের রোজাকে অপশনাল করে দিলেন, মুসাফিরের জন্য অপশনাল করে দিলেন। কেন? আল্লাহ পাক তোমাদের উপরে বিধানকে সহজ করতে চান, আল্লাহ পাক কোনো বিধানকে কঠিন করতে চান না। আবার সহজ আল্লাহর এই ফ্যাসিলিটিস গ্রহণ করতে করতে এমন সহজ শুরু করে দিয়েছি আমরা যে এবাদত কাটতে কাটতে এবাদতকে হাফকান বানা ফেলছি। দেখেন আমাদের দেশে আগের যুগ আছে না, আগের যুগে আমাদের দেশে এই পশ্চিমা দেশ থেকে পুরান কাপড় যাইত, অস্ট্রেলিয়ার থেকে একটা কন্টেইনার আসছে, অস্ট্রেলিয়ার মানুষ হেলদি কত বড় উঁচা লম্বা, সেই তুলনায় তো আমাদের দেশের মানুষ আমরা দেহ গঠনে একটু ছোট, সেই তুলনায় এক এক ভদ্রলোক বেটে করে ভদ্রলোক বাজার থেকে একটা প্যান্ট পছন্দ হয়েছে, সেই প্যান্টকে খরিদ করে নিয়ে আসছে, আসার পরে যখন খেতে বলছে পরে দেখে নিজের চাই হলে এক ফুট লম্বা বেশি, এখন এই প্যান্ট পরে তো আর রাস্তায় হাঁটা যাবে না, ডাইনিং টেবিলে বসছে, নিজের স্ত্রী আছে, মেয়ে আছে, পুত্রবধূ আছে, সবার সামনে বলছে আমার প্যান্টটা হলো এক ফুট বড় হয়ে গেছে, তোমরা একটু কাটিয়ে দিও, বউ যা এক ফুট কাটছে, মেয়ে মনে করছে আমাকে আব্বু বলেছেন, মেয়ে যা আর এক ফুট কাটছে, পুত্রবধূ মনে করেছে যে আমি নতুন বউ, শ্বশুর প্যান্ট কিনে নিয়ে আসছে, হুকুমটা তো আমার উপরই, সেও যা এক ফুট কাটছে, এখন বেচারা ঘরে যা পয়রা দেখে যে হাফ প্যান্ট। আমরা ইসলামকে কাটতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছি ইসলামকে হাফ প্যান্ট বানা ফেলছি, না এটা দরকার নাই, সুন্নত নামাজ দরকার নাই, দাড়ির কোনো দরকার নাই, বোরকার কোনো দরকার নাই, পর্দার বিধান নাই, ইসলামকে কাটতে কাটতে শর্ট করতে করতে আমরা ইসলামের বারোটা বাজা ফেলছি। দেখবেন যে মানুষকে যত ফ্যাসিলিটিস দেওয়া যায় মানুষ ফ্যাসিলিটিসটাকে মিস ইউজ করে, আল্লাহ পাক ফ্যাসিলিটিস দিয়েছেন এই জন্য এই ফ্যাসিলিটিস গুলাকে আমরা মিস ইউজ করি, ফ্যাসিলিটিস যতটুকু দিয়েছেন ততটুকুই গ্রহণ করা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দা, আল্লাহ পাক এরপরে বান্দাকে বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, দেখো গণনা ঠিক মতো করো। এ কথা কেন বললেন? এ কথা এই জন্য বললেন যে রমজানের রোজার গণনা ঠিক মতো, চাঁদ ওঠে নাই রোজা শুরু করে দিলাম, এমন যেন না হয়। আবার রমাদান শাওয়ালের চাঁদ উঠে গেছে এরপরেও রোজা রাখলাম, এমন যেন না হয়। যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে রোজা করবা শুরু করবা, আর যেদিন শাওয়ালের চাঁদ উঠবা উঠবে সেদিন থেকে তোমরা রোজাকে ভাঙবে। এইদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ পাক বললেন ওয়ালিতুকমিলুল ইদ্দা। দেখেন আপনাদেরকে সেদিনও বলেছি যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন দিয়ে রমজানের রোজা ঠিক করা ইসলামে শরীয়তে বৈধ না, কারণ পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ সারা যে আগামী মাসটা এটা ২৯ হবে না ৩০ হবে। দেখেন ইংরেজি মাস ফিক্স, কিন্তু আরবি মাস কি ফিক্স আছে? ফিক্স নাই। ফিক্স নাই কেন? কোন মাস ২৯ হবে, কোন মাস ৩০ হবে, এই জ্ঞান পৃথিবীর কারো নাই। সেই জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন দিয়ে রমজানের রোজা ঠিক করা এটা বৈধ না শরীয়তে। এটা হলো মডার্ন হতে হতে মানুষ সায়েন্সকে ইসলাম ধর্মের মূল নীতি বানা ফেলছে। সায়েন্স ইসলাম ধর্মের সহায়ক হতে পারে, সায়েন্স ইসলাম ধর্মের মূল নীতি না। ইসলাম ধর্মের মূল নীতি একমাত্র কোরআন আর সুন্নাহ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেভাবে বলেছেন, আল্লাহর রসুল যেভাবে বলেছেন, এই জিনিসটাকে বোঝার জন্য আপনার সায়েন্সকে সহযোগী দিতে পারেন। হুজুর কি বলেন? সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা শুরু করো চাঁদ দেখে আর রোজা ভাঙো অর্থাৎ ঈদ করো চাঁদ দেখে। এখন চাঁদ দেখার জন্য আপনি বাইনাকুলার লাগাতে পারেন, সায়েন্সের সহযোগিতা নিলেন, ফাইটার নিয়ে উপরে চলে গেলেন, মেঘাচ্ছন্ন আকাশ উপরে ফাইটার নিয়ে চলে গেলেন, দূরবীন নিয়ে চলে গেলেন, তাহলে সায়েন্সের সহযোগিতা নিতে পারলেন আপনি। কিন্তু সায়েন্সকে কোরআন হাদিসের মানদণ্ড না বানানো, শরীয়তের মানদণ্ড না বানানো, কোরআন আর হাদিস যেভাবে বলেছে সেভাবে হলো আমার আমল করা, সায়েন্সের সহযোগিতা নেওয়া। অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন এটা হলো সায়েন্সকে শরীয়তের মানদণ্ড বানানো হয়েছে, এই জন্য টোটালি হলো ইলিগেল হলো অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন দিয়ে রমজানের রোজা ঠিক করা।
অন্যান্য ইবাদত ঠিক করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, গণনা ঠিক মতো করো, আগেও শুরু করো না আবার মিসও যেন না হয়, গণনা ঠিক মতো করো।
ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালআল্লাকুম তাশকুরুন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ,
আর আল্লাহর তাকবীর বেশি করে পড়ো, অর্থাৎ আল্লাহর জিকির বেশি করে পড়ো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো রমজান মাসে। দেখেন সমস্ত ইবাদত মেইন যে মগজ, এই মগজটা হলো জিকরুল্লাহ, জিকরুল্লাহ এটি হলো সমস্ত ইবাদতের মগজ। হজ সম্পর্কে দেখেন বিধান আসছে,
ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, ফাইদা কদাইতুম মানাসিকাকুম,
হজের মানাসিক গুলা, হজের বিধান গুলা যখন তোমরা শেষ করলা, অর্থাৎ উকুফে আরাফা শেষ হয়ে গেছে, উকুফে মুজদালিফা শেষ হয়ে গেছে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করে করো এখন।
ওয়াযকুরুহু কামা হাদাকুম,
আবার আল্লাহ পাক বলে আরো বেশি করে জিকির করো যেমন আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন
ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত,
হজের দিনগুলাকে আইয়ামে মা'দুদাত বলা হয়, অ্যাপয়েন্টেড দিন, সিলেক্টেড দিন, এই সিলেক্টেড দিনগুলাকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। নামাজ সম্পর্কে, জুমার নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি বলেন,
ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন,
জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে আর দেরি নয়, কৃষক তোমার কৃষি খামারে চলে যাও, দোকানদার তোমার দোকানে চলে যাও, অফিসের কর্মকর্তা কর্মচারী তোমার অফিসে চলে যাও, গিয়ে আল্লাহর রিজিক, হালাল রিজিক অনুসন্ধান করো। এরপরে
ওয়াযকুরুল্লাহ কাসীরান,
সেখানে গিয়ে তুমি আল্লাহকে ভুলো না, তোমার বিজনেস সেন্টারে গিয়েছো, তোমার কৃষি ক্ষেতে গিয়েছো, তোমার অফিসে গিয়েছো, সেখানে গিয়ে আল্লাহর জিকির বেশি বেশি করে করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। তাহলে নামাজের বিধান সম্পর্কেও আল্লাহ পাক কি বললেন, জিকির বললেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার,
নামাজ সমস্ত অন্যায় অবিচার দুর্নীতি নীতিহীনতা সব অন্যায় থেকে মানুষকে দূরে রাখে, অশ্লীলতা নগ্নতা সবকিছু থেকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, তবে নামাজের সবচেয়ে বড় পাঠ হলো আল্লাহর জিকির। আমরা যে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা জিকির না আল্লাহর, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ জিকির কিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ জিকির কিনা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সুতরাং আল্লাহ পাক বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক যে তোমাকে হেদায়েত দান করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, রমজান পর্যন্ত সুস্থ অবস্থায় নিয়ে এসেছেন, সুতরাং আল্লাহর জিকির বেশি বেশি করে করো, কোরআনে কারিমার তেলাওয়াত বাড়াও। জিকিরের কথা আল্লাহ পাক ইঙ্গিত করে দিয়েছেন যে রমজানে কোরআনের তেলাওয়াত বাড়াও, কোরআনের তেলাওয়াত বাড়াও। দেখেন আমরা তো একটু তারাবির নামাজে দাঁড়া থাকতেই কত অধৈর্য হয়ে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমাদের চেয়ে দায়িত্ব কম ছিল না বেশি ছিল? কতটুকু বেশি? অর্ধ দুনিয়া তার জিম্মাদারি, তার ঘাড়ের উপরে, তাই তো? হযরত ওসমানের খেলাফত তো অর্ধ দুনিয়া ছিল, অর্ধ দুনিয়ার জিম্মাদারি হযরত ওসমানের ঘাড়ে। সেই অবস্থায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে প্রতি রাতে তারাবি আর তাহাজ্জুদে এক খতম কোরআন তেলাওয়াত করতেন, অফিসিয়াল কাজের ফাঁক দিয়ে তিনি দিনে আর এক খতম কোরআন তেলাওয়াত করতেন। একটু সুবহানাল্লাহ বলবেন কিনা, এটা আমাদের কাছে গল্প মনে হয়, অস্বাভাবিক মনে হয়, কিন্তু আল্লাহ পাকের বহু বান্দা এরকম গেছেন। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে শাফিঈ, তাদের জীবনেতেও আছে যে তারা রমজানে কম পক্ষে 40 খতম কোরআন তেলাওয়াত করতে, 40 খতম কোরআন তেলাওয়াত করতে। আমার এক ক্লোজ ফ্রেন্ড আছে, তিনিও হাফেজে কোরআন, মিনিমাম 16-18 খতম কোরআন তেলাওয়াত করেন প্রতি রমজানে, 16-18 খতম কোরআন তেলাওয়াত করেন। সেই জন্য আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন, বান্দা রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাস বানিয়ে ফেলো। রাস্তা দিয়ে ড্রাইভ করছেন, ড্রাইভ করার সময় হয়তো আপনি বেশি সূরা মুখস্থ নাই, কোরআনের সিডি ছেড়ে দেন, কোরআনের সিডি ছেড়ে দিয়ে শুনতে শুনতে যান, আবার অফিস থেকে যখন আসবেন কোরআনের সিডি শোনেন। মিশরীদের কালচারটা এতটা সুন্দর কালচার, মিশরের রমাদান মাসে যদি আপনি যান, দোকানদার দোকান খুললো, এমনকি নন মুসলমান দোকানদারও দোকান যখন স্টার্ট করলো কোরআনের একটা সিডি দিয়ে স্টার্ট করে, বিশেষ করে রমাদানে। ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আছে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের হাতে কোরআনের কপি, তারা ইউনিভার্সিটির ক্লাসের ফাঁক দিয়ে বসে আছে গাছতলায়, মাঠের ভিতর, এখানে সেখানে, ছায়ার ভিতর, প্রত্যেকের হাতে কোরআনে কারিমা, সাবওয়ের ভিতর বসছে, বাসের ভিতর বসছে, সবার হাতে কোরআনে কারিমা। সেই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো, তাসবিহ বেশি বেশি করে তেলাওয়াত করো, কোরআনের মাস বানিয়ে ফেলাও রমজান মাসকে, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করো। আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করব? এই দেহ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই সুস্থতা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ পাক আমাকে হ্যান্ডিক্যাপ বানা, আল্লাহ পাক হসপিটালের বেডে শোয়া রাখতে পারতেন না? রাখতে পারতেন। কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, কত মানুষ হাঁটতে পারে না, কত মানুষ বসতে পারে না, কত মানুষ রুকু সিজদা করতে পারে না, আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইবাদত বন্দেগী করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করণার্থে দীর্ঘ সময় নামাজে দাঁড়া থাকো, তারাবীর নামাজ দীর্ঘ হোক দাঁড়া থাকো, তাহাজ্জুদের নামাজ দীর্ঘ হোক দাঁড়া থাকো, আল্লাহর এই সুস্থ দেওয়ার দেহের শুকরিয়া আদায় করো, যত কষ্ট হোক তুমি রোজাটা রাখো। আল্লাহ পাক ইচ্ছে করলে আমার কিডনি দুইটা ফেল করে দিতে পারতেন না? আল্লাহ পাক ইচ্ছে করলে এমন ডায়াবেটিক্স দিতেন যে দিনে 10 বার ইনসুলেশন নিতে হয়, এটা আল্লাহ পাক পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাকে না খেয়ে থাকার মতো যোগ্যতা দিয়েছেন, সুতরাং বান্দা রোজা ভাঙ্গ না, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। তাহলে এই রমজান মাসের কয়টা ইবাদত আজকে আলোচনা হলো? রমজানের রোজা রাখা, রোজা অব্লিগেটরি, যারা রোজা রাখার ক্যাপাবিলিটি আছে। 2 নম্বর হলো রমজান হলো কিসের মাস? রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান হলো কোরআন তেলাওয়াতের মাস, রমজান হলো জিকরুল্লাহর মাস। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না তারা কি করবেন? তারা জিকরুল্লাহ করেন, আল্লাহ জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পড়তে থাকেন, এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নিজের জীবনের সুস্থতা কামনা করি। নিউ ইয়র্কে আফগানি এক মুরব্বি হাফেজ আছেন, তার বয়স 80 বৎসরের কোঠাতে, নিউ ইয়র্কে এক মসজিদে 3 দিনের খতমে কোরআন হয়। যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, বেশি ট্রাভেল করে, তাদের পক্ষে খতমে কোরআন শোনার সুযোগ হয় না, সেই জন্য এক মসজিদের সিস্টেম আছে 3 দিনে একটা খতমে কোরআন হয় তারাবির নামাজে। এই মুরব্বি হাফেজ একা প্রত্যেক দিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করে। 80 বৎসরের, 80-এর কোঠায় যার বয়স, 80-এর কোঠাতে তারাবির নামাজে দেখেন পিছে দাঁড়া থাকা ইজি,
তেলাওত করা, 10 পারা তেলাওত করা ইজি না। 3 দিনে এই মুরব্বি পুরা খতমে কোরআন শুনা দেন মানুষকে। তাহলে দেখেন আল্লাহ যেটা সুস্থতা দিয়েছেন এই সুস্থতার নিয়ামতের শুক্রিয়া আদায় হলো কিনা। আর যে ইফতারটা করেই যে একটা ঘুম দিলাম, এক ঘুমে মাশা আল্লাহ অনেক সময় ফজরও পার হয়ে যায়, তাহলে এই দেহের সুস্থতার আল্লাহ পাক যে দেহ দিয়েছেন এর শুক্রিয়া আদায় হলো। দেখেন শুক্রিয়া আদায় বলতে আমরা বুঝে থাকি যে শুধুমাত্র তসবি পড়া, আল্লাহর নিয়ামতকে সঠিকভাবে যে নিয়ামত যেভাবে দিয়েছেন, আল্লাহ যেভাবে ইউজ করতে বলেছেন সেই নিয়ামতকে সেইভাবে আল্লাহর বিধান অনুযায়ী ইউজ করার নাম হলো শুক্রিয়া আদায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বেনিফিট অর্জন করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে রমাদানের মাসায়েল ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।